প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীদের সফল কাম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবিক পক্ষে আমরা পবিত্রতার মাধ্যম হিসেবে দুরুদে পাকের আমলটি জানলাম। আমরা বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করব, আর কেনই করব না, এই দুরুদে পাকের মাধ্যমে হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য মিলবে। এই দুরুদে পাকের মাধ্যমে আরশে আজিমের ছায়া আমাদের নসিব হবে। এই দুরুদে পাকের মাধ্যমে অধিক হারে দুরুদ পাঠকারীদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ করা হবে। এই দুরুদে পাকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য নসিব হবে। এই দুরুদে পাকের মাধ্যমে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখার সৌভাগ্য অর্জিত হবে। আর সবচেয়ে বড় কথা হলো, দুরুদে পাকের মাধ্যমে ইশকে রাসূল অর্জিত হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হবে। এজন্য আমাদের উচিত বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করা। প্রিয় দর্শক, আজকের বিষয় হলো প্রতারণা করা থেকে বাঁচার প্রচেষ্টা। জি প্রিয় দর্শক, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যবসায়িক ক্ষেত্রে, ছাত্র শিক্ষক বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে প্রতারণা যেন মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে। প্রতারণার জালে মানুষ এমনভাবে ফেঁসে আছে যে অনেক সময় প্রতারণাকে প্রতারণাই মনে করছে না, গুনাকে গুনাই মনে করছে না। এভাবে মানুষের মন মানসিকতা দিন দিন প্রতারণার দিকে ধাবিত হচ্ছে। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে প্রতারণা থেকে বাঁচা যাবে, আর প্রতারণা আসলে কি, কোন ডিপার্টমেন্টের মধ্যে কি কাজ করলে, কিভাবে করলে এটা প্রতারণার শিকার হয়ে যাবে আর এটা প্রতারণা হিসেবে গণ্য হবে, সে বিষয় জানবো। আর এর এই কাজটা যে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, সেটা শাস্তি কি, আর এটা থেকে বেঁচে নিজে কিভাবে প্রতারণা থেকে বাঁচতে পারবো এবং অপরকে বাঁচাতে পারবো, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন মাদানী পুল আজকে শ্রবণ করব। আমাদের সাথে বরাবরই আছেন মোহাম্মদ কালিম আত্মার মাদানী ভাই। তো আজকে যে বিষয়, সেই বিষয়টি সম্পর্কে মাদানী ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টা প্রতারণা করা থেকে বাঁচার প্রচেষ্টা। প্রতারণাকে আরবিতে বলা হয় মাকার,
মাকার জি,
উর্দুতে বলে ফরেব, আমরা বাংলা ভাষায় বলি প্রতারণা। আর
ধোকা আর প্রতারণা কি একই?
প্রায় সমার্থক শব্দ। তো প্রতারণার সংজ্ঞাটা হলো যে কর্তা বাহ্যিকভাবে যে কাজটা করছে
জি,
তার অন্তরে ওই বাহ্যিকতার একেবারে বিপরীত থাকা, এটা হচ্ছে কি প্রতারণা। মুখে বলছে একটা, অন্তরে আর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মজীদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে করিমের মধ্যে ওই মাকার শব্দটা,
আচ্ছা,
প্রতারণা শব্দটা এনেছেন, যে যারা অমুসলিম ছিল সে যুগে, তো তাদের সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইয ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু, যারা অমুসলিম তারা আপনার সাথে প্রতারণা করতে চায়, এই হাবিব আপনার সাথে প্রতারণা করতে চায়, লিয়ুস বিতুকা, যাতে করে আপনাকে কারাবদ্ধ করবে। আগেকার ওই যারা অমুসলিম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কারাবদ্ধ করার চক্রান্ত করছিল, আউ ইয়াকতুলুকা, এবং আপনাকে শহীদ করতে চায়, আউ ইউখরিজুকা, এবং আপনাকে দেশ ছাড়া করে দিতে চায়। ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, তারা প্রতারণা করে এবং আল্লাহ তাআলা গোপন কৌশল অবলম্বন করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন কৌশল অবলম্বনকারীদের মধ্যে সর্বোত্তম। তো এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা গেল যে মুনওয়ার ভাই, প্রতারণা করা কোনো মুসলিমের কাজ না। যে মুসলিম হবে, মুসলমান হবে, সে কোনোদিন প্রতারণা করতে পারে না। আর যদি তার মাঝে এরকম বাদ খাসরাত, খারাপ গুণটা যদি চলে আসে, বুঝে নিতে হবে এটা অমুসলিমদের গুণটা তাদের মাঝে চলে আসছে আর এটা থেকে বাঁচতে হবে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দেয়,
আচ্ছা,
যারা কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দেয় এবং তার সাথে প্রতারণা করে, তারা হচ্ছে এবং ধোকাবাজি করে, ওয়াদা ভঙ্গ করে, তারা হচ্ছে কি মালউন, তারা অভিশপ্ত। দেখুন মুনওয়ার ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ফরমান, যে যারা প্রতারণা করবে তারা কি মালউন, অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে কি
বঞ্চিত।
আজ আমরা যদি আমাদের সমাজ পর্যালোচনা করি, আমাদের সমাজে আমরা যদি দেখি, তো এই প্রতারণা কোথায় নেই, প্রতিটা সেক্টরে দেখা যায় কি ধোকাবাজি, প্রতারণা। যাদের যেটা হক তাদেরকে হক সেটা দেওয়া হচ্ছে না, ওই প্রতারণার শিকার। মানুষ চাকরির ক্ষেত্রে যাচ্ছে, অনেক সময় চাকরি করতে যায়, যারা হকদার, যারা ট্যালেন্ট, তারা চাকরি না পেয়ে আরেকজনকে দিয়ে দেওয়া হয়। কেন? ওই কোনো লোভের কারণে, কোনো পদবি পাওয়ার জন্য বা অর্থ সম্পদ পাওয়ার জন্য এরকম প্রতারণা করা হয়। আবার বর্তমান মিডিয়ার যুগ মনোয়ার ভাই, তো মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের নাটক, এমন নাটক বানাচ্ছে বা কার্টুন বানাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা দেখছে, আর কার্টুনে শেখানো হয় কি ধোকাবাজি। কয়েকটা ক্লিপ দেখলাম যে মানুষকে ধোকাবাজি দেখাচ্ছে, কিভাবে চুরি করতে হবে, মানে একটা ছোট বাচ্চা কিভাবে গিয়ে কি মানুষকে ধোকা দিয়ে সেখান থেকে জিনিস চুরি করে নিয়ে আসছে, কোনো কাউকে ধোকা দিচ্ছে, এই জিনিসগুলো বাচ্চাকে দেখায়। তো আজ বর্তমানে যদি আমাদের মুসলিম বাচ্চারা যদি এই সমস্ত জিনিস দেখে, আর ছোটবেলা থেকে যদি দেখে, ছোট বাচ্চারা তো আর আলেম হয় না, বা তারা কোরআন হাদিসের তো কথা শুনে না, বা ফ্যামিলির মধ্যে কোনো আলেম থাকে না, আলেম তো খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা বর্তমান হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো আলেমের সংখ্যা খুব কম বর্তমানে, তো প্রতিটা বাড়িতে যদি আলেম থাকতো কতই না ভালো হতো। এখন দেখুন মনোয়ার ভাই, এই বাচ্চারা যদি এই চ্যানেলগুলো দেখতে থাকে আর এই ধোকাবাজি যদি ছোটবেলা থেকে শিখে, কি করবে, আবার এই সমাজে গিয়ে সেও চুরি করবে, সেও মানুষকে ধোকাবাজি দিবে, তো এদেরকে বাঁচাবে কে? আমরা যতক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জন করব না, আমাদের যারা বাবা মা আছেন পরিবারের মধ্যে, তারাও যেন তার বাচ্চাকে শিক্ষা দেয়, তারাও যেন বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করে প্রতারণা থেকে, ধোকা থেকে। এবং আর বর্তমানে আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে আমাদের মাদানী চ্যানেল, আমাদের বাবা মা যদি বাচ্চাদেরকে মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করে, এবং বাচ্চাদেরকে আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে কার্টুন বানানো হয়, এই কার্টুনগুলো যদি দেখে বাচ্চারা, বাচ্চারা সালাম করা শিখে যাবে, নামাজ কীভাবে পড়তে হবে সেটা শিখে যাবে, মানুষের সাথে আচরণ কীভাবে করতে হয় এগুলো শিখতে পারবে। তো বোঝা গেল, যদি ফ্যামিলির মধ্যে যদি আমাদের মন মানসিকতা সৃষ্টি হয়ে যায় বাবা মার, যে আমার বাচ্চাকে কি করতে হবে, ভালো করতে হবে, তাহলে আমাদের বাচ্চাকে ভালো করা সম্ভব হবে।
জি, বাস্তবিক পক্ষে বাচ্চাদের যে এখন বিষয়ে মাদানী চ্যানেল এটা খুবই গুরুত্ব দিয়েছে, যে যে জায়গার মধ্যে অন্যান্য মিডিয়ার মধ্যে বাচ্চাদের জন্য ডেন্স চ্যানেল, নাচের চ্যানেল এগুলো খুলে দিয়েছে, তো অশ্লীল অশ্লীলতাপূর্ণ কার্টুন ইত্যাদি দ্বারা ভরপুর চ্যানেল চালু হয়েছে, সেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই মিথ্যা বলা থেকে যেন তারা বিরত থাকে, প্রতারণা ধোকার শিকার যাতে না হয়, নিজেরা এই গুণায় লিপ্ত না হয়, এই জন্য কিন্তু মাদানী চ্যানেল বিশেষভাবে বাচ্চাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান রাখে। তো আমরা যদি আমাদের ঘরে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে বিশেষ করে দেখাই, দেখেন বাচ্চাদের কথা বরাবরে চলে আসে, এই জন্য যে আমরা জানি যে ভালো বীজ থেকে ভালো গাছ হয়। একটা বাচ্চা ছোট থাকে, সে তাকে যেভাবে আপনি গড়বেন, যেই পরিবেশে লালিত পালিত করবেন, যেই শিক্ষাটা দিবেন ছোটবেলা, সেটা কিন্তু সেই পরবর্তীতে বড় একটি গাছে পরিণত হবে, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্যটা তার সেই মহান হিসেবে পরিগণিত হবে। এখন তাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমা শিক্ষা দেওয়া হয় যে ধোকা দেয়া এটা গুনাহের কাজ, মিথ্যা বলা গুনাহের কাজ, এইভাবে মানুষের মনে কষ্ট দেওয়া গুনাহের কাজ, এভাবে তাকে বোঝানো হয়, তখন তার জীবনটা কাটবে কিভাবে? নবীর আদর্শে। আর সে যখন বড় হতে থাকবে তখন কি হবে যে তার মন মানসিকতা এমন সৃষ্টি হবে যে আমি ধোকাবাজ হব না, আমি প্রতারক হব না, আমি মিথ্যুক হব না। তো এইভাবে সে যখন নিজে গড়ে তুলবে, তার দ্বারাই তো পরিবারের কল্যাণ অর্জিত হবে, তার দ্বারাই তো সমাজের কল্যাণ অর্জিত হবে, তার দ্বারাই দেশের কল্যাণ অর্জিত হবে। তো এই জন্য আমাদেরকে বাচ্চাদের থেকে, বিশেষ করে পরিবারের মধ্যে ধোকা প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, তিনি একটি বাচ্চাকে ডাকলেন একবার, আর যেহেতু ঘরের কথা চলছে এই জন্য এই উদাহরণটা দিচ্ছি, তো ডাকলেন তাকে কিছু দেয়ার কথা বলে, কিছু দেবে এই কথা বলে ডাকলেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা পর্যবেক্ষণ করলেন, করার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে কি তুমি তাকে কিছু দিবে, এই ধরনের জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করার পর আম্মাদার বললেন জি আমি তাকে খেজুর বা এই জাতীয় কিছু দিবে বলল। তখন বলা হলো যদি তুমি এটা না করতে তাহলে কি হতো, এটা গুনাহে পর্যবসিত হতো। তো এই যে বিষয়টা, তো এটা আর ধোকার যে বিষয়টা, এটা অনেক ব্যাপক, এখন সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মানুষ ধোকা দেওয়া শিখেছে, সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোক সেটা পারিবারিকভাবে, সামাজিকভাবে। তো এ থেকে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে, আর এই সচেতনতা সৃষ্টির জন্য মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান, আমাদের বেশি বেশি দেখতে হবে মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান দেখতে হবে, এখানে যে টিপস বলা হয়, যে পয়েন্ট বলা হয়, মাদানী ফুল দেয়া হয়, সেটার আলোকে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে আর নেকি করতে হবে বেশি বেশি। জি কালিম ভাই।
মনোয়ার ভাই, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে কি চায় নিজস্ব চ্যানেল বানিয়ে রেখেছে ইউটিউবে ফেসবুকে, অনেকে চায় কি যে আমার ভিউজটা বাড়ুক, এমন একটা পোস্ট করে আর এমন একটা ক্যাপশন লেখে যেটা আসলে কি মিথ্যা লেখা আছে কি, এমন একটা ক্যাপশন
দিতে ভিতরে কাজের সাথে কিন্তু উপরে হেডলাইনটা, হেডলাইনটা কিন্তু প্রতারণামূলক একটা,
যখন আপনি ক্লিক করে দেখবেন, দেখবেন কি সে যেটা লিখেছে তার একেবারে কি
বিপরীত,
যাতে করে তার ভিউজটা বেড়ে যায়। আর ওর কাজ কি, যারা এগুলো পোস্ট করে বারবার খুলে মোবাইল দেখতে থাকে, সময়টা অপচয় করে যে আমার কজন দেখছে, কজন দেখেছে, কজন দেখেছে, এভাবে তার দিনটা কিন্তু কোনো বাস্তবিক পক্ষে কোনো লাভ হয় না, না দুনিয়াবি লাভ হয় না আখেরাতের লাভ হয়। এক ইসলামী ভাই 1998 সালের ঘটনা তিনি বলেছেন যে তিনি একটা জুতার দোকানে কাজ করতেন, দোকানের মালিক বসে আছেন চেয়ারে, তো হঠাৎ করে একজন বাবা আসছেন, বাবা দরবেশ, গলার মধ্যে মালা লটকানো, হাতে তসবি আর মাথায় রুমাল পেঁচানো, বেঁধে আছে, বেঁধে রেখেছে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন। এ এসে দোকানে ঢুকেই ওই মাল দোকান মালিকের সামনেই বসে গেল, আর দোকানের মালিককে দেখছে খুব, কখনো উপরে কখনো নিচে, যাতে করে ওই দোকানের মালিক একে মনে করে যে অনেক বড় কি বাবা। তো দেখছে, তো মালিক বলল কি বাবা কিছু বলবেন, কিছু লাগবে? আবার তাকে দেখছে, দেখার পর বলছে না আমার কিছু লাগবে না। বাবা মন দেখে, বাবা কি দেখে,
মন দেখে,
বাবা মন দেখে, বলছে না বাবা আপনার তো কিছু দরকার আছে, বাবা আপনি বলুন কি লাগবে আমি দিব। বলছে আচ্ছা আমি যা চাইবো তাই তুমি দিবে? বলছে হ্যাঁ বাবা আপনি যা চাইবেন আমি তাই দিব। এক কাজ কর, তোমার পরনে যে কাপড়টা আছে তুমি আমাকে দিবে? বলে বাবা এটা তো পুরাতন কাপড়, আপনি যদি চান আপনাকে নতুন কাপড় কিনে দিয়ে দেব। বলছে না আমি এই পুরাতন কাপড়টাই নিব, তুমি দিবে বলো? বলছে বাবা যদি আপনি বলছেন, যদি আপনি চান এই পুরাতন কাপড়টাই, সমস্যা নেই আমি এখনই দিচ্ছি। এই কাপড় খুলতে লাগলো, বলছে রাখো। বাবা মন দেখে, বাবা কি দেখে, মন দেখে আমার তোমার কাপড় লাগবে না। এই আরো হতবাক হয়ে গেল, আসলে বড় বাবা,
আবার তার প্রতি আকৃষ্ট
আকৃষ্ট হচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত আবার দোকানের মালিককে দেখছে। দোকানের মালিক বলছে বাবা বরকতের জন্য কিছু বলুন, বাবা বলুন আপনি যা চাইবেন তাই দিব। আচ্ছা আমি যা চাইবো তাই দিবাই? বলছে হ্যাঁ। তো তুমি তোমার জুতো, জুতোটা আমাকে দিবে? বাবা এই জুতোটা তো পুরাতন, আপনি যদি চান নতুন আমি নতুন আপনাকে দিয়ে দিব। বলছে না আমি এই পুরাতনটাই নেব। তো যখনই দিতে লাগলো বলছে কি রাখো, বাবা বাবা মন দেখে আমার জুতার দরকার নাই। এই আবার আশ্চর্য হয়ে গেল, বলছে বাবা দয়া করে আপনি বলুন কি লাগবে, আপনি যা চাইবেন তাই দিব। বলে আচ্ছা ঠিক আছে বাবা, যা চাইবে তাই দিবে? বলে হ্যাঁ দিব। বলে আচ্ছা তোমার পকেটে যত টাকা আছে তুমি দিবে? বলে হ্যাঁ বাবা। ওই নিজের পকেট থেকে যা টাকা ছিল সব সামনে রেখে দিছে। তো এই টাকাগুলোকে নিয়ে বারবার এপিট ওপিট করে বারবার সে দেখছে, অনেকক্ষণ দেখলো, আবার ওকে চেহারার দিকে দেখছে, দেখে বলছে কি এই টাকা তোমার কাছে রাখো। বাবা মন দেখে, বাবা কি দেখে,
মন দেখে
এই আরো অবাক হয়ে গেল, বলছে বাবা আপনি প্লিজ আপনি কোনো কিছু নিয়ে যান এখান থেকে বরকতের জন্য, আপনি যা চাইবেন সব দিব। আচ্ছা যা চাইবো তাই দিবে? তোমার ড্রয়ারের মধ্যে যতগুলো টাকা আছে সব এখানে রাখো। এতো দোকানের মালিক মনে করছে কি বাবা তো বারবার কি বলে, বাবা মন দেখে বাবা নিবে না। ইনি কি করছে, একদম আরো কনফিডেন্সের সাথে একদম পুরো ড্রয়ার খুলে সব টাকা বের করলেন। আরে বাবা একটা চাদর বিছিয়ে বলছে এই টাকাগুলো সব রাখো। রাখার পরে বলছে বাবা মন দেখে, ওগুলা ওই গাড়িটি বারবার এই কথা বলতেছে বাবা মন দেখে, আর গাড়িটি এসে বাধা শুরু করলো বাবা মন দেখে। এই বলতে বলতে কি সে দোকানের নিচে নামলো, যেতে লাগলো। তারপর মালিক মানে চিৎকার করতে লাগলো, হায় হায় আমার সব টাকা নিয়ে এসে চলে গেলো, আমাকে ধোকা দিয়ে সে চলে গেল। দেখুন মনোহর ভাই, এই ঘটনা দ্বারা কি শিক্ষা পেলাম?
অনেক শিক্ষণীয় বিষয়ের মধ্যে,
অনেক শিক্ষণীয় বিষয় যে আমরা অনেক সময় অনেকে বাবা মনে করি। আলহামদুলিল্লাহ যারা আল্লাহর বলি, যারা নেককার, তারা আমাদের মাথার মুকুট।
সেটা কিন্তু কালিম ভাই যে কনসেপ্ট আমাদের মাঝে আছে যে দরবেশ এর দরবেশি, আর যারা বাবা নর্মালি তাদেরকে বলা হয় যারা আধ্যাত্মিক সাধনার মধ্যে মশগুল থাকে, আর এই ধরনের ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে গোপন রাখে, তারা আছে ছদ্মবেশে। কিন্তু বর্তমানে যারা অতি সাধারণ এবং অশিক্ষিত এবং কিছু আবেগী মানুষ রয়েছে, যারাই তাদেরকে বাবা মনে করে, যারা শিকল পরবে, যাদের হাত করা থাকবে, চুল থাকবে বড় বড়, মেয়েদের মতো, যেটা শরীয়তে নিষেধ, তো এইভাবে যখন এই লাল কাপড় ঠাপড় পরে থাকবে, এই ধরনের যারা থাকবে তাদেরকে নর্মালি তাদের বাবা মনে করে। কিন্তু যারা প্রিয় দর্শক আজকে এক শ্রেণীর মানুষ যারা এই ধরনের বাবাদের জন্য আল্লাহর ওলিদের প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে যাচ্ছে, এবং প্রকৃত দরবেশ যারা আল্লাহ রাস্তার দরবেশ, তাদের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো যে এই মাদানী চ্যানেলও কখনো তাদেরকে সমর্থন করে না, না কোনো সুন্নি মুসলমান আশিকে রাসুল এই ধরনের বাবাদেরকে সমর্থন করে। আপনি যেখানে যান, বাবা শাহজালাল রহমতুল্লাহ তাআলার দরবারে যাবেন, সেখানে তিনি আল্লাহর ওলি নিঃসন্দেহে, তার কাছে গেলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, তার উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তো এই জন্য আশেপাশে যদি এরকম ধরনের বাবাদের ভিড় থাকে আর সেখানে উল্টাপাল্টা কাজ হয়, তাহলে আমরা সেখানে গিয়ে নেকি দাওয়াত দেবো যদি আমার সম্ভব হয়, আর সেখানে গিয়ে তাদেরকে বুঝাবো। কিন্তু তারা যদি কথা না মানে, এই জন্য তো আমি সেই বরকতের জায়গা থেকে যাওয়া থেকে নিজেকে বিরত রাখবো না। এটার একটা উদাহরণ দিয়ে মসজিদের মধ্যে আমরা যাই, মসজিদ আল্লাহর ঘর, নিঃসন্দেহে আল্লাহর ঘর, আর এখানে গেলে কিন্তু ইবাদতে ইবাদত সওয়াবে সওয়াব। এখন কেউ যদি মসজিদের ভিতরে দুনিয়াবী কথা বলে, তো দুজন ব্যক্তি দুনিয়াবী কথা বলে, আপনি দেখছেন তো তারা খুব প্রভাবশালী, মসজিদের সভাপতি সেক্রেটারিও দুনিয়াবী কথা বলে, এই সময়টার মধ্যে তারা মসজিদে দুনিয়াবী কথা বলা নিষেধ, গুনাহ। এখন মনে করেন আপনি কি বলবেন, বলবেন সেখানে গুনাহ হয় আমি মসজিদে যাব না, এটাকে বলা ঠিক হবে, নাকি মসজিদও যেতে হবে সেই যে তারা গুনাহের কাজ করে সেটা থেকে তাদেরকে নেকি দাওয়াত দিতে হবে, তাদেরকে বিরত রাখতে হবে? ঠিক একই কাজ, যে মসজিদ আবাদ করবে কারা, মুসল্লিরা আবাদ করবে, আর আল্লাহর ওলিদের দরবারে কারা যাবে, যারাই ওলি হতে চাইবে তারাই যাবে। দুনিয়াতে আমরা যদি চাই যে ভালো আমি ইংলিশে কথা বলবো, ভালো ইংলিশে পারদর্শিতা অর্জন করব, আমি ইংরেজি একজন ভালো প্রফেসরের কাছে যাবো, এ নিঃসন্দেহে। তো আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে তাশরিফ নিয়ে চলে গেছেন, তা আমরা যদি চাই নেককার হতে, আল্লাহর ওলি হতে, নিঃসন্দেহে তাদের দরবারে যেতে হবে, স্মরণাপন্ন হতে হবে, তাদের ফয়েজ ও বরকত অর্জন করতে হবে, তাদের উসিলিতে দোয়া করতে হবে। তো এই জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ ওলিয়া আউলিয়ার বাংলাদেশ, এখানে অনেক ভণ্ড বাবা দেখা যাচ্ছে। তো এটার মধ্যে যাতে আমরা ধোকায় না পড়ি, তো এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আর আমাদের কালিম ভাই সেই একজন বাবা, হ্যাঁ, যে নকল ছদ্মবেশে আছে, সেই বাবার ধোকা এবং প্রতারণার যে বিষয়টা, এখন তো বাবারা কি আংটি বিক্রি করে, তাবিজ বিক্রি করে, অনেক সুতা বিক্রি করে ইত্যাদি বিভিন্নভাবে ধোকা দিচ্ছে। তো ধোকা থেকে বাঁচতে হবে, আর এই ঘটনাটা মনে রাখতে হবে যে আমরা আরো কিছু মাদানি প্রস্তাবন করি।
মানে আমাদের আবার বেকুফ হওয়া যাবে না, আমাদেরও চাক্ষুষ হতে হবে, চালাক হতে হবে,
সচেতন হতে হবে।
আসলে মানুষ বাবাদের প্রতি শ্রদ্ধা রাখে তো, আমাদের মুসলমানদের মাঝে একটা আছে তাদের প্রতি ভালোবাসা আছে। আমরা খাজা বাবাকেও আমরা খাজা বাবা বলি, অথচ ওনার নাম কি হাসান সানজেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে খাজা বাবা বলি। তো আমাদের বাঁচতে হবে, এমন না যে একজন মানুষ যাচ্ছে যার চুল লম্বা, হ্যাঁ ময়লা। একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন এমনও আছেন আল্লাহর মকবুল বান্দা যাদের কাপড় ভালো না, যাদের শরীর ময়লা, কিন্তু তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, যদি কোনো কোনো কাজের বিষয়ে যদি শপথ করে, আল্লাহ তাআলা তাদের শপথকে পূরণ করে দেয়। ইনারা মজজুব মজজুব বলি হয়ে থাকেন,
আউলিয়া কিরামের ক্যাটাগরি রয়েছে
ক্যাটাগরির মধ্যে, কিন্তু আমরা তো চিনতে পারবো না।
জি,
আমাদের তো সেই চক্ষু নাই যে আমরা চিনতে পারবো ইনি আল্লাহর বলি।
আমরা বাস যে মুসলমান তাকে সম্মান করব, আদব বজায় রাখব।
তো তো আমাদের বাঁচা উচিত দূরে, বা তাদের কাছে যাওয়া, যে আমরা তো জানি না, যে চিনি না, হয়তো বা যদি ধোকাবাজ থাকে তাহলে তো আমরা আমাদের ক্ষতি হয়ে যাবে।
তাহলে আর যদি তেমনই হবে যেমনটা আপনি বললেন,
দোকানের আবার এমন সত্যিকার আল্লাহর ওলির কাছে গিয়েছেন, উনি মজজুব আল্লাহর বলি, আপনি একটা দোয়া করতে বললেন, উনার মুখ থেকে আরেকটা বের হলো, উনি তো আল্লাহর ধ্যানের মগ্ন। তো যদি সেই দোয়াটা কবুল হয়ে যায় তখন তো আমাদের বাঁচতে হবে, যেহেতু আমাদের কাছে সেই জ্ঞান নেই, ইয়া নেই। বর্তমানে আর একটা প্রতারণা করা হয় মনোর ভাই, যে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের কাছে খুব টাকা চায়, খুব মানে ধোকার মাধ্যমে টাকা চায়, গিয়ে এমন ভাবে মানে আপনার কর জোর করে টাকা চাবে।
আচ্ছা, এটার ডিপার্টমেন্ট তো অনেক, এটার সেক্টর কিন্তু অনেক। একে তো ভিক্ষুক, যে ভিক্ষুক একজনের অধীনে দশজন থাকে, তাদের গ্রুপিং থাকে, তাদের যে মানে ধোকা দেওয়ার যে স্টাইল আর তাদের যে একটা মানে আবেগি কথাবার্তা, এতে মনে হবে সেই সবচেয়ে বেশি টাকা পাওয়ার যোগ্য। অথচ কিছুক্ষণ পরে দেখা যায় তার অবস্থাটা পাল্টে যায়। এভাবে ভিক্ষুক শ্রেণী কিন্তু প্রতারণা ধোকা দিয়ে থাকে মানুষদেরকে, সাধারণ মানুষ
সময় কি করে। এখন আমাদের তো কাজ হচ্ছে যে ভালো ধারণা রাখা। মনে হয় একজন লোক কি করলো, তার বাড়িতে একজন মহিলা আসলো বাচ্চাকে নিয়ে, আর বাচ্চা চিৎকার করে কান্না করছে, আর মহিলাটা বলছে কি এই বাচ্চার অপারেশন করতে হবে, এই সমস্যা। তো ওই ব্যক্তি তাকে টাকা দিয়ে দিল, আর তাড়াতাড়ি মেয়েটা টাকা নিয়ে মহিলাটা সামনে চলে গেল। আর একজন ভাই, ভাইয়ের কাছে সে টাকা যাচ্ছে, তো ওই ভাই ছিল একটু চালাক, তো বলছে কি কি সমস্যা, বলছে এর আটটা ইঞ্জেকশন লাগবে, আটটা। তো ওই ছেলেটা বললো কি যে আপনার যতগুলো ইঞ্জেকশন লাগবে এই বাচ্চার জন্য, আপনি আমার সাথে হাসপাতাল চলুন, ডাক্তারের কাছে যাই, আর সব টাকা আমি দেব, সমস্যার সমাধান
ব্যবস্থা করে দেব,
আর কি লাগে।
জি,
কিন্তু একটা ইঞ্জেকশন না, আটটা ইঞ্জেকশন টাকা দিবে, কিন্তু মহিলা বলে না আমার টাকা লাগবে, আমাকে টাকা দেন,
উদ্দেশ্য চিকিৎসা না।
তার মানে বোঝা গেল যে বাচ্চাকে, বাচ্চাদের কান্না করতেছে, এটা কি করতেছে, ধোকাবাজি দিচ্ছে, ধোকা করছে, প্রতারণা করছে মুসলমানকে দিয়ে, আর এগুলো হারাম পূর্তি করছে পেটে। তো বাঁচা উচিত, মানে যারা যাদের হাত পা সব কিছু সবল, চোখ আছে, হাত আছে, কান পা সব আছে, তারপরে ভিক্ষা চাচ্ছে, তো এদেরকে ভিক্ষা দেওয়া যাবে না।
যাদের প্রিয় দর্শক, যাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার যাদের পেশা বানিয়ে নিয়েছে, তাদেরকে দেওয়া যাবে না। আর প্রকৃতপক্ষে আসলে বাঁচতে হবে আমাদের, আমাদের মানুষ চিনতে হবে, জানতে হবে। আর সব ক্ষেত্রে যদি আমরা সওয়াব মনে করি, তো হতে পারে আমরা ধোকায় পড়ে যাব, প্রতারণার শিকার হব। আর মনে রাখতে হবে, এখন বর্তমান অনেক এজেন্সি বের হয়েছে, তারা বাস অনেক কিছু করে দেবে আপনাকে বলে, অনেক টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে।
ওজনে চুরি করা যায় এখন, ডিজিটাল পাল্লাতে চুরি করা যায়।
জি জি জি,
তো এগুলা থেকে আমরা বাঁচবো কিভাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে আল্লাহর ভয় আসবে না,
জি,
ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বাজার সম্ভব হবে না।
আপনি বাজারের কথা বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক ঘটনা রয়েছে, যে তিনি কিন্তু বাজার থেকে মুসলমানদের বাজারগুলোকে পর্যবেক্ষণ করতেন, দেখতেন যে বাজারের মধ্যে, নর্মালি বাজারের মধ্যে বেশি ধোকাবাজি প্রতারণা এগুলো চলতে থাকে, আর শয়তান বাজারের মধ্যে বেশি আনাগোনা করে। তো সাইয়েদুল উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তো বলেছিলেন, যারা এই বিষয়ে জ্ঞান অর্জন মানে পারদর্শী না, তারা যেন মুসলমানদের বাজারে প্রবেশ না করে। কেন, এটা রিজিকের 10 ভাগের 9 ভাগ কিসের মধ্যে, ব্যবসার মধ্যে। আর এই ধোকাবাজি যত কিছু রয়েছে সব ব্যবসার মধ্যেই শয়তান ঢুকিয়ে দেয়। তো একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাজারে আসলেন, তখন কি করলেন, এক ব্যক্তি শস্য বিক্রি করছিল, তো এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, শস্যের সেই যে স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। যখন ঢোকানো হলো দেখা গেল যে নিচে ভেজা শস্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো কি? তো তিনি ওই বিষয়টা উপস্থাপন করে কিয়ামত পর্যন্ত সবাইকে জানিয়ে দিলেন যে ধোকা যারা দেয় তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়। এবং বিভিন্ন হাদিসের কারিমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিষয়বস্তু রয়েছে যে এই কাজ করলে আমার দলভুক্ত নয়, এই কাজ করলে আমার দলভুক্ত নয়। তো যদি আমরা নবীর দলভুক্ত না থাকতে পারি, নবীর উম্মত না থাকতে পারি, তাহলে আমরা কিসের জন্য জীবন অতিবাহিত করছি আর জান্নাত আমাদের কিভাবে অবধারিত হবে? তো এই জন্য যে বিষয়টা বাজারে শস্য দানার ক্ষেত্রে হোক, দোকানের পণ্যর ক্ষেত্রে হোক, আমার ঘরের মধ্যে বাজার ইত্যাদির জন্য হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রে ধোকা দেয়া যাবে না, প্রতারণা করা যাবে না। অনেক মসজিদের ইমাম ছদ্মবেশে ইমামতি করে, হ্যাঁ কালিম ভাই, তার নিজস্ব যে আকিদা, বদ আকিদা গোপন রাখে, গোপন রেখে সে ছদ্মবেশে মিলাদ কিয়াম সবকিছু করে যাচ্ছে, কিন্তু মুসল্লিদেরকে ধোকা দিচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে মুসল্লিরা। এক সময় দেখা যায় সে, এমনও দেখা গেছে, পুরো বছর থাকার পরে তার আসল রূপটা ধরা পড়েছে। তো এইভাবে প্রিয় দর্শক, আমরা অন্ধের মতো জীবন অতিবাহিত করব না, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, আর সঠিক বিষয়টা জেনে আমল করতে হবে, তাহলে ধোকা এবং প্রতারণা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধোকা এবং প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।